প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থায় একটি শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি, যে বিষয়টি সবারই জানা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
আপনি যা বলেছেন থিওরিটিক্যালি তো এটাই হয় যে একটা প্রতিনিধিত্বশীল সরকারে একটি সরকারি দল থাকবে, একটি শক্তিশালী বিরোধী দল থাকবে এবং দুইয়ের সমন্বয়ে একটা শক্তিশালী সরকার গঠন হবে এবং গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাবে। সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল সরকার যেটাকে বোঝায় সেই সরকার এই মুহূর্তে বাংলাদেশে নাই বলেই আমার মনে হয়। কারণ যে দেশে 300 আসনের মধ্যে 154টি আসন ভোটারবিহীন অবস্থায় নির্বাচিত হয় এটাকে প্রতিনিধিত্বশীল কোনোভাবেই বলা সমীচীন হবে না এবং উচিত হবে না। সেই দিক থেকে যেহেতু প্রতিনিধিত্বশীল ওই মানে সত্যিকার প্রতিনিধিত্বশীল সরকার এই মুহূর্তে বাংলাদেশে নাই, সেই কারণে একটা শক্তিশালী বিরোধী দলও নাই। বিরোধী দল বর্তমানে যেটা আছে পার্লামেন্টে, বিরোধী দলের নেতা যখন বক্তৃতা দেন তিনি রাজনীতির কথা বলেন না, গণতন্ত্রের কথা বলেন না, হিউম্যান রাইটস এর কথা বলেন না, তিনি বলেন পানি দূষণের কথা, তিনি বলেন মানুষের চাকরির কথা, তিনি বলেন নগর পরিচ্ছন্নতার কথা, তিনি বলেন ব্রিজ কালভার্ট এগুলি ঠিক করার কথা। তো এ থেকেই বোঝা যায় যে সত্যিকার এই মুহূর্তে বাংলাদেশে যেমন সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল সরকার নাই, বিরোধী দলও নাই। যেটা আছে এটাকে বিরোধী দল বলা রাজনীতির প্রতি অন্যায় করা হবে আমি মনে করি।
সংসদের বাইরে বিএনপি না থাকলেও বিরোধী দল হিসেবে বিএনপি কাজ করছে, বিএনপি বিরোধী দল হিসেবে কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারছে বা সক্ষমতার পরিচয় দিতে পারছে বলে আপনি মনে করছেন?
বিএনপি বিরোধী দল হিসেবে সংসদে থাকুক আর বাইরে থাকুক, বিএনপির শক্তিটা কিন্তু দেখতে হবে জনসমর্থনের দিক থেকে। আমরা ইলেকটোরাল স্ট্রেংথ যেটা, ইলেকটোরাল অ্যারিথমেটিক যেটা আমরা দেখি, এইটাতে বিএনপির ভোট হল 34-35%, আওয়ামী লীগেরও প্রায় কাছাকাছি ভোট। এই দুইটা দলের এটাই হলো মূল শক্তি। এরা সংসদের ভিতরে থাক, বাইরে থাক, সরকারে থাক, বিরোধী দলে থাক, এই শক্তিটাকে ইগনোর করা যাবে না। বিএনপি সংসদে না থাকলেও তাদের কতটা শক্তি এটা উপজেলা নির্বাচনে কিন্তু প্রমাণিত হয়েছে। উপজেলা ফেজ 1-2 এই দুইটাতে বিএনপি ভালোভাবে বিজয় অর্জন করেছে এবং সরকারি দল অনেক পিছনে পড়েছিল। পরবর্তীকালে যে নির্বাচন হয়েছে সেটা তো আর নির্বাচন নয়। আমার মনে হয়েছে যে বিরোধী দল বিএনপি 5 বছরে জনগণকে যা বুঝাতে পারে নাই, পরের 3টা ফেজের নির্বাচনে সরকার বুঝিয়ে দিয়েছে যে বিএনপি যা বলেছে ওইটাই সঠিক এবং ওই পথে ছাড়া বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। প্রশ্ন হল এভাবে আছে, এভাবে বিএনপি বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে কিনা। বিএনপি এখনো একটা হ্যাংওভারের মধ্যে আছে, আন্দোলন, আন্দোলনের পরে সকল নির্বাচন, নির্বাচনের পরে একটা ডিমোরালাইজেশন পার্টির মধ্যে কি হবে, এবং এই মুহূর্তের জন আকাঙ্ক্ষা হলো যেভাবে হোক সরকারকে বাধ্য করা, আরেকটি নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি আবার সেন্টার স্টেজে রাজনীতির মধ্যমঞ্চে ফিরে আসবে, এইটাই হলো বিএনপির কর্মী নেতাদের আকাঙ্ক্ষা। এই জায়গাটার মধ্যে বিএনপি খুব দ্রুত কিছু অ্যাচিভ করবে এইটা ভাবা ঠিক না। কিন্তু আবার বিএনপি এখন পর্যন্ত কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে এই আশার সঞ্চার করতে পারে নাই যে তারা সরকারকে বাধ্য করতে পারবে দ্রুততম সময়ে আরেকটি নির্বাচন আদায় করার জন্য। বিএনপিকে অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, একটা হলো সাংগঠনিক চ্যালেঞ্জ, আরেকটা হলো পারিপার্শ্বিক রাজনৈতিক চ্যালেঞ্জ, আরেকটা হলো আন্তর্জাতিক ইকুয়েশনের মধ্যে আন্তর্জাতিক শক্তি যেভাবে বাংলাদেশের ব্যাপারে দ্বিধাবিভক্ত সেখানে বিএনপির অবস্থানটা খুব সুখকর না। সেই দিক থেকে ব্যর্থ বলবো না, বিএনপিকে গুছিয়ে এই এই জায়গাটার মধ্যে সফলতা অর্জন করতে হবে। বাট যদি এই মুহূর্তে বলেন যে এই মুহূর্তে কি, হ্যাঁ এই মুহূর্তে যেটা আমি বলছি যে দলের কর্মী নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণ যারা গণতন্ত্র সত্যিকার গণতন্ত্র চায় তাদের সেই আকাঙ্ক্ষা এই মুহূর্তে পূরণ করার মতো এমন কোন মুভ এখন পর্যন্ত বিএনপি নিতে পারেনি।
বর্তমানে বা ভারতে পার্লামেন্ট নির্বাচন চলছে, সংখ্যার দিক থেকে ভারত বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা এবং এই ব্যবস্থাটি সফল বলেও অনেকের মূল্যায়ন। এই ব্যবস্থা থেকে অন্যদের কি কিছু শিক্ষণীয় আছে?
ওই দেশে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচনটা যাতে অবাধ নিরপেক্ষ হয় সেই জন্য নির্বাচন কমিশন এবং অন্যান্য যে কনস্টিটিউশনাল বডি যেগুলো আছে, প্রশাসন, জুডিশিয়ারি, সব মিলে কিন্তু এই নির্বাচনটাকে যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়, গণতন্ত্র স্মুথলি চলে, সে ওইভাবে কাজ করছে। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো নির্বাচন কমিশনের যে শক্তি কতটা ভারতে, সেটা আমরা দেখেছি নির্বাচনে। যেমন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যখন 7 জন না 8 জন সরকারি কর্মকর্তাকে বদলি করা হলো, নির্বাচন কমিশন বদলি করার নির্দেশ দিল, মমতা ব্যানার্জি কিন্তু এটা প্রতিবাদ করলো এবং বলল যে এটা করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন খুব কোয়াইটলি একটা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আপনি করতে দেবেন না, আমরা নির্বাচন বন্ধ করে দেব। এইটা বলার সাথে সাথে মমতা ব্যানার্জি কিন্তু নির্বাচন কমিশনের কথা মেনে নিয়েছে এবং তাদের বদলিও মেনে নিয়েছে। এইটা একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত যে একটা নির্বাচন কমিশন কতটা অ্যাসার্টিভ হতে পারে, কতটা ডিসাইসিভ হতে পারে এবং তাদের ডিসিশন রাজনৈতিক দলের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারে। তৃতীয় একটা জিনিস যেটা, বিশ্বাসযোগ্যতা, পরস্পরের প্রতি বিশ্বাস। দেখেন এই যে স্ট্যাগার্ড ইলেকশন হচ্ছে, এই যে 8-9টি ফেজে ইলেকশন হবে, ইলেকশনের ভোট কিন্তু গণনা করা হচ্ছে না, ভোট সরকারি হেফাজতেই রাখা হয়েছে, কিন্তু এখানে কেউ বলছে না কারচুপি হয়েছে, বাক্স বদল করে ফেলেছে, বাক্সের মধ্যে ফেক ভোট ঢুকিয়ে দিয়েছে, এই কথাটা কিন্তু বলছে না। এটি হলো একটা বিশ্বাসযোগ্যতা একটা নির্বাচনে। তো এই দু তিনটে কারণে আমি মনে করি যে ভারতের নির্বাচন আমাদের সকলের জন্যই একটা শিক্ষণীয়, বাংলাদেশের জন্য বিশেষ করে, যে বাংলাদেশে গণতন্ত্রের উপর যে একটা ঝড় বয়ে গেল, গণতন্ত্রের গণতন্ত্রকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হলো, সেই প্রেক্ষিতে ভারতের এই নির্বাচন থেকে বাংলাদেশের নির্বাচন কমিশন, বাংলাদেশের অন্যান্য কনস্টিটিউশনাল বডি, ব্যুরোক্রেসি এবং রুলিং পার্টি, তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কিভাবে একটা ভালো নির্বাচন করা যায়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদেরকে।